الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد إن شاء الله আজকে আপনাদের পূর্বে যে সমস্ত প্রশ্ন পাঠিয়েছিলেন সেই প্রশ্নগুলো আবারও উত্তর দেওয়ার পর্ব শুরু করলাম। প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে আবারও আপনাদের কাছে বলে রাখছি, প্রশ্নগুলো আপনারা পরিষ্কারভাবে ভালোভাবে লিখবেন যাতে পড়া যায়, অনেকগুলো পড়া যায় না, এরপরে সাজানো গোছানো থাকে না, মানে দেখা যায় যে এক পৃষ্ঠা লিখেছে কিন্তু হিসাব নিকাশ করে দেখলে দুই লাইন আসে, অথচ ওইটাকে লিখতে 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 এক পৃষ্ঠা পুরো করে ফেলেছে, এটাতে আমাদের কষ্ট হয়, এরপর আমাদেরকে দ্বিতীয়বার লিখতেও হয়। এই জন্য আপনারা পরিষ্কারভাবে মানে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। এবার আপনাদের সম্মুখে এক এক করে প্রশ্ন শোনানো হবে এবং তার উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।
প্রথম প্রশ্ন, তসবির সারা গুনে পাঠ করা ঠিক না হাতের করে গুনা পাঠ করা ঠিক? কেউ কেউ বলে তসবি গুনে পাঠ করা বেদাত, তাহলে কখন থেকে তসবি গুনে পড়া বেদাত তাহা বিস্তারিত জানতে চাই।
তসবি হাতে গুনে পাঠ করা এটাই হলো হাদিস থেকে এসেছে, সহি হাদিস থেকে বহু হাদিসে এসেছে, কিন্তু এই ছড়া গোনা এ সম্পর্কে হাদিস নেই, সহি হাদিস নেই, দুর্বল হাদিস অবশ্য আছে, ওই কোন বিচি দিয়ে গণনা করা, ওখান থেকে এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে সম্ভবত এই তসবি গুলো বানানো হয়। ছড়া এক মহিলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিন্তু কিছু বলেননি, এক মহিলা এরকম বিচি দিয়ে তসবি গুনত, এই হাদিসটাকে কেন্দ্র করে অনেকে লিখছেন কিন্তু হাদিসটা হলো দুর্বল, এই জন্য অনেকেই বলেন যে বেদাত, অনেকেই বলেন বেদাত, কিন্তু আসলে যদি বৃদ্ধ হয়, যদি বৃদ্ধ হয় মানে স্মরণশক্তি কম, এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে তাদের জন্য কোনো দোষ নেই, যাই হোক এটা কোনো গুরু তেমন গুরুত্বপূর্ণ নয়, তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার না, যেহেতু এরকম একটা হাদিস পাওয়া গেছে দুর্বলই হোক, তবে এটা আমরা ওই দুর্বলদের ক্ষেত্রে যারা গণনা ঠিক রাখতে পারে না আঙ্গুলের, তারা হয়তো এটা নিয়ে গণনা করলে সুবিধা হয় তাদের, এই ক্ষেত্রে সৌদি আরবের আলেমরাও এরকম শিথিলতা দেখিয়েছেন যে যারা বৃদ্ধ মানে ব্রেন শক্তি লোপ পেয়ে গেছে অনেকটা, তাদের ক্ষেত্রে এটা কোনো দোষনীয় না, তবে আমাদের সকলের জন্য যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সাহাবীরা করতেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতের আঙ্গুলি, ওই মুহাজিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আনসাররা তো সব নিয়ে চলে গেল, ওরা আমাদেরকে সহযোগিতা করলো, ওরা জিহাদও করতেছে সব টাকা পয়সা দিয়ে, তারাই ইসলামকে সহযোগিতা করছে, আমরা তো কিছু করলাম না, আমরা তো মাহরুম হয়ে থাকলাম বহু সব থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা সুবহানাল্লাহ 33 বার বলবে, তাহলে বুঝে যায় এর আগে এটার প্রচলন ছিল না এরকম গণনা সহ, এবং আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 37 বার, দুই প্রকারের হাদিস এসেছে, যদি 33 বার বলেন তাহলে 37 পূর্ণ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন, এটা বললেন, তখন ওই মুহাজিররা চাদরের নিচে নিচে হাত রেখে আঙ্গুলে গুনত, মানে যাতে ওই আনসাররা জানতে না পারে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই বুদ্ধি শিখিয়ে দিলেন যে এইভাবে তোমরা আনসারদের মতো সওয়াব অর্জন করবে। কিছুদিন তারা এই আমল করতে করতে দেখা গেল যে আনসাররা জেনে গেল যে কি যেন ওরা করে, পরে জিজ্ঞেস করার সাথে সাথে বুঝে ফেললো যে এই অবস্থা, তখন তারাও এই আমল শুরু করে দিল, তারাও এই আমল শুরু করে দিল। এরপরে আবার মহাজেরেরা আল্লাহ রাসূলের কাছে গেলেন যে এই আমল তো আনসাররা শিখে গেল, তখন আল্লাহ রাসূল বললেন যালিকা ফযলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তবারকাতালা যদি তাদেরকে এরকম সুবিধা দেন, এই সুবিধা বন্ধ করার আছে কি? এটা আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ সুবিধা, আল্লাহ তাদেরকে দান করেছেন, এটা তো তোমাদের বিদ্বেষে কিছু না, আল্লাহর পক্ষ থেকে এটা বন্টন হয়েছে, কাজে তোমরা বাধা দিতে পারবে না। এই হাদিস থেকে পাওয়া যায় যে আঙ্গুলে গণনা করা আল্লাহ রাসূলও করেছেন, কিন্তু যদি যেমন আগেই বললাম বৃদ্ধ হয়, ব্রেন শক্তি যদি দুর্বল হয়, তাহলে এটা দিয়ে গণনা করতে পারে, তবু উত্তমের পরিপন্থী।
পরবর্তী প্রশ্ন, কেউ কেউ বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে চার রাকাত সুন্নত নামাজ আদায় করেন নাই, আবার কেউ কেউ বলেন এক নিয়তে চার রাকাত সুন্নত পড়া যায়, কোনটা সঠিক হাদিসের সহিভাবে জানতে চাই?
হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত নামাজ অর্থাৎ দিনের যে সমস্ত সুন্নতে রাতে বা মানে ফরজ নামাজের সাথে জড়িত যে সমস্ত সুন্নত, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত করে পড়তেন, এবং দুরাকাত করে পড়ারই পদ্ধতি বলেছেন। কিন্তু রাত্রির নামাজের ক্ষেত্রে চার রাকাত একসাথে পড়ার কথাও এসেছে তাশাহুদের মাধ্যমে, তাশাহুদের মাধ্যমে পৃথক করে এক সালামে চার রাকাত, কিন্তু দিনের বেলাতে আসেনি। আমাদের দেশে যে পড়া হয় বা আমরা পড়ি, এটা হলো ওই রাত্রের কোন সময় যে আল্লাহ রাসূল চার রাকাত একাধারে পড়িয়ে দিতেন এক সালামে, সেই হাদিসের উপরে অনুমান করে আমরা জোহর আসরের এই নামাজগুলো পড়ে থাকি চার রাকাত একসাথে। কিন্তু রাত্রের নামাজ সম্পর্কে দুটোই সিস্টেম এসেছে, অধিকাংশ সময় আল্লাহ রাসূল দুরাকাত দুরাকাত করে পড়তেন, এবং পদ্ধতি যখন জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ রাসূলকে যে কিভাবে আমরা রাত্রের নামাজ পড়বো অর্থাৎ নফল নামাজগুলি, আল্লাহ রাসূল বলেছিলেন যে মাসে নামাজ না দুরাকাত দুরাকাত করে পড়বে, কিন্তু আল্লাহ রাসূলের আমলে আর এক রকমের পাওয়া যায়, মানে দুরাকাত দুরাকাত করে পড়াও পাওয়া যায় এবং চার রাকাত এক সালামে পড়া উভয়টাই পাওয়া যায়, এবং সবগুলো বুখারী মুসলিমের হাদিস। কিন্তু দিনের বেলার ক্ষেত্রে দুই নেই, দুই সিস্টেম যে রাতে পাওয়া গেল, দিনের বেলার যে সমস্ত নফল বা সুন্নত নামাজ এই ক্ষেত্রে শুধু একটাই পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আবু দাউদ এর ভিতরে হাদিস এসেছে যে রাত দিনের বেলা কিভাবে আমরা নামাজ পড়ব, তখন আল্লাহ রাসূল বলেছেন সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত্রের এবং দিনের উভয় নামাজ দুরাকাত দুরাকাত করে পড়বে, মানে নফল গুলো। ফরজের তো নির্দিষ্ট নিয়মের আলাদা হাদিসই আছে, এই ক্ষেত্রে হলো নফল বা সুন্নত নামাজগুলো রাতের হোক আর দিনের হোক দুরাকাত দুরাকাত করে পড়বে। তো এই ক্ষেত্রে একই হাদিসের ভিতরে রাতের এক সিস্টেম এবং দিনের এক সিস্টেম বর্ণনা করা হয়েছে, মানে দিনের শুধুমাত্র এই দুরাকাত দুরাকাত ছাড়া আর হাদিস নেই। আল্লাহ রাসূল যে কোনো সময় চার রাকাত একসাথে পড়েছেন এটা নেই, বা পড়তে বলেছেন এটা নেই। আমরা যে সিস্টেম করে থাকি এটা হলো ওই রাত্রে যে আল্লাহ রাসূল কোনো সময় চার রাকাত একসাথে পড়তেন ওটা আমরা অনুমান করি, তো অনুমানটা অনুমানের দিকে না যাওয়াই ভালো, সরাসরি যেটা হাদিসে পাওয়া যায় ওটার উপরে আমল করাই ভালো, এতে আমাদের নিজেরই লাভ রয়েছে। তাতে দোয়া বেশি পড়া হয়। যদি চার রাকাত দুই সালামে পড়েন তাহলে দোয়া বেশি আসতেছে, দোয়া যদি বেশি আসে আপনার সব বেশি হলো, তাহলে যুক্তির দিক দিয়েও এটাই উত্তম। এরপর আসেন
পরবর্তী প্রশ্ন, দাড়ি রাখা কি, কি পরিমাণ দাড়ি রাখিতে হইবে বিস্তারিত জানতে চাই।
দাড়ি রাখা নিয়ে যদিও আলেমদের ভিতরে মতভেদ দেখা যায়, কিন্তু দলিলের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে দাড়ি রাখা ওয়াজিব বলেই প্রমাণিত হয়। কারণ হাদিসের ভিতরে এসেছে আফুল্লাহা ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা দাড়ি বাড়াও, মানে নির্দেশ সূচক শব্দ, দাড়ি বাড়াও ওয়া খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিপরীত করো। মানে তাহলে এই হাদিসে বোঝা যায় যে আল্লাহ রাসূলের যুগে মুশরিক যারা, মানে অধিকাংশ মুশরিক, তারা দাড়ি রাখত না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুম দেন যে খালিফুল মুশরিক, দাড়ি বাড়াও তোমরা এবং মুশরিকদের বিরোধিতা করো, এই কথা বললেন। এই যে নির্দেশ সূচক শব্দ, নিয়ম হলো যে সমস্ত শব্দ আল্লাহর রাসূল থেকে নির্দেশ সূচক আসবে, ওটা যদি অন্য কোনো হাদিস দ্বারা হালকা প্রমাণিত না হয় তাহলে ওটা ওয়াজিব বলে প্রমাণিত হবে। মানে নির্দেশ সূচক শব্দ যদি আসে তাহলে ওখান থেকেই ওয়াজিব সাব্যস্ত হয়, কিন্তু কোনো কোনো সময় ওয়াজিব সাব্যস্ত হয় না, কারণ অন্য হাদিস এসে তাকে হালকা করে দেয়। যেমন আল্লাহ রাসূল বলেছেন সল্লু কাবলাল মাগরিবি রাকাতাইন, বুঝেছেন, তোমরা নির্দেশ সূচক শব্দ, তোমরা মাগরিবের পূর্বে দুরাকাত করে নামাজ পড়বে, বুখারীতে আছে এই হাদিস, বুঝেছেন, তাহলে ওয়াজিব হয়ে যেত। কিন্তু দেখা যায় যে অন্য একটা হাদিসে এটাকে হালকা করে দিয়েছে, হালকা করে দেওয়ার কারণে এটা আর ওয়াজিব থাকেনি, কারণ অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল বলেছেন লিমান শা, যে ইচ্ছা পড়বে, তাহলে হালকা হয়ে গেল। কিন্তু এই আফুল লোহার ক্ষেত্রে তোমরা দাড়ি বাড়াও নির্দেশ দিয়ে দিলেন, কিন্তু অন্য কোনো হাদিস আর এরকম আসেনি যে না বাড়াইলেও চলবে, কাটতেও পারো, বুঝেছেন, এরকম নেই। কাজেই এই শব্দ, এই হাদিস দ্বারা যেটা বুখারী শরীফের ভিতরে এসেছে মহাদ্দিসগণ ওয়াজিব বলে দিয়েছেন, এবং এটাই হল নিয়মেরও মুয়াফিক, এরপরে হাদিসেরও দাবি, আল্লাহ রাসূল সাল্লামের নিজের বাস্তব আমল, সাহাবিদের বাস্তব আমলও এটাই সমর্থন করে এই কথারই। এরপরে কথা হলো কত পরিমাণ রাখা যাবে, কত পরিমাণ রাখা যাবে, এই ক্ষেত্রে সাহাবিদের থেকে যে হাদিস এসেছে, আল্লাহ রাসূল শুধু এই কথাই বলেছেন, কিন্তু সাহাবিদের থেকে হাদিস পাওয়া যায় যে এক কবজা পরিমাণ, মানে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, এরপরে অতিরিক্তটা কাটতে পারে। এটা সাহাবিদের থেকে এসেছে, এবং যেই সাহাবি ওই যে উপরোক্ত হাদিস বর্ণনা করেছেন আফুল্লাহ ওয়া খালিফুল মুশরিকিন, তোমরা দাড়ি বাড়াও এবং মুশরিকদের বিরোধিতা করো, এই হাদিস যিনি বর্ণনা করেছেন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আমল করতেন এইভাবে, তার মুষ্টি পরিমাণ দাড়ি রেখে বাদবাকিটা কেটে ফেলতেন, এটা তার আচরণে পাওয়া গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ব্যাখ্যা তাহলে সাহাবীরা এইভাবে করেছেন। এরপর কথা হলো, অনেক সময় আমরা এই হাদিসের উপরে প্রতিবাদ করি বা যুক্তি দেখাই যে অনেক মুশরিকরা তো দাড়ি রাখে, কাজে আমরা তাদের বিপরীত করে দাড়ি কেটে ফেলব। মুশরিকরা যেমন ধরেন শিখেরা দাড়ি রাখে, ইহুদিরা দাড়ি রাখে, এই যুক্তি দেখে যারা আমরা দাড়ি রাখি না এই যুক্তি খাড়ো করি, কিন্তু এটা তো অল্প সংখ্যক, অধিকাংশ মুশরিকরা দাড়ি রাখে না, আজও ওটা ঠিক আছে, অধিকাংশ মুশরিক যারা তারা দাড়ি রাখে না, কাজেই তাদের বিরোধিতা আজকে আমাদের করতে হবে। এরপরও যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো একটা হুকুম স্থির হয়ে যায়, ওটা চিরদিনের জন্য শরীয়ত সম্মত হয়ে গেল, ওটা চিরদিনের জন্য শরীয়ত সম্মত হয়ে গেল, এটার পরবর্তীতে আমরা কোনো যুক্তি প্রমাণ দিয়ে বাতিল ঘোষণা করার অধিকার রাখি না। যদি এখন এরকমও হয় যে সারা পৃথিবীর মানুষ মুশরিকরা যদি দাঁড়িয়ে রাখে, আমরা কেটে ফেলবো এটা পারবো না। আল্লাহ রসুলের যুগে যেটা স্থির হয়ে গেছে শরীয়ত রূপে, সেটার পরিবর্তন আর কোনো ক্রমেই করা চলবে না, নাইলে আল্লাহ রসুল সালামের বিরোধিতা করা হবে। এক্ষেত্রে তাহলে আমরা যে সিদ্ধান্তে পৌঁছতে পারতেছি, দাঁড়িয়ে রাখাই অধিক নিরাপদজনক এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুকুমের আওতায়। অনেকে আবার এই কথাও বলে দিয়েছেন খালিফুল মুশরিকিন, মানে এটাও এক ধরনের শিরক দাঁড়িয়ে না রাখা, তো এটা দূরবর্তী কথা।
পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের মহিলারা নামাজের মধ্যে সিজদার সময় দুই হাত বিছিয়ে দেয় এবং পাজর সাথে মিলিয়ে রাখেন, বসার সময় নিতম্বকে জমিরের সাথে মিলাইয়া দুই পা ডান দিকে দিয়ে বসেন, মূলত সহিহ হাদিসের আলোকে এটা সঠিক কিনা?
সহিহ হাদিসের আলোকে যেটা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সম্বোধন করে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি ঠিক ওইভাবেই তোমরা নামাজ পড়ো, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো ঠিক ওইভাবেই তোমরা নামাজ পড়ো। এই একটাই হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ পাওয়া যায় নামাজের পদ্ধতির ব্যাপারে। সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই নির্দেশ দিয়েছেন, মহিলা এবং পুরুষ। এছাড়া দ্বিতীয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস পাওয়া যায় না, সহিহ হাদিস পাওয়া যায় না। কিছু কিছু দুর্বল হাদিসের ভিতরে পাওয়া যায়, যেমন মারাসিল আবু দাউদের ভিতরে একটা হাদিস এসেছে, মারাসিল আবু দাউদ মানে ইমাম আবু দাউদের যে সুনান গ্রন্থ আমাদের নিকটে প্রসিদ্ধ আবু দাউদ শরীফ আমরা বলে থাকি, এইটা হলো একটা কিতাব, মানে এটা হলো সনদ ভিত্তিক কিতাব, সূত্র ভিত্তিক কিতাব। কিন্তু উনি কিছু কিছু হাদিস পেয়েছেন যে সনদের ভিতরে গোলমাল, সনদের ভিতরে মানে ধারাবাহিকতা ছিন্ন কিছু হাদিস তিনি পেয়েছেন, ওই হাদিসগুলো এখানে না এনে আলাদা একটা কিতাব লিখে দিয়েছেন, সেটার নাম হলো মারাসিল আবু দাউদ। বুঝেছেন, ওই মারাসিল আবু দাউদের ভিতরে যেটা হলো সনদে ডিস্টার্ব, যত সনদে ডিস্টার্ব হাদিসগুলো সেগুলো আলাদা কিতাবে লিখে দিয়েছেন, ওটা এর ভিতরে আনেননি, ওটার নাম হলো মারাসিল আবু দাউদ। আমরা অনেক সময় ধোকাও খেয়ে যায় এবং ধোকা দিয়ে দিই মানুষকে, যেমন গতকালকে মাসিক মদিনায় পড়লাম এই মারাসিল আবু দাউদের উদ্ধৃত দিয়ে দিয়েছেন, কিন্তু মারাসিল আবু দাউদ কেমন কিতাব এটা আর কাউকে বললেন না, এটা দুর্বল কিতাব। মানে যেখানে সনদে যে সমস্ত হাদিসের সনদের ডিস্টার্ব ওগুলো মানে আলাদা করে কিতাব নেই, আর ওটার উদ্ধৃতি ওখানে যদি কোনো হাদিস পেয়ে যান ওরা যদি উদ্ধৃত দিয়ে মানুষকে ধোকা দেন তাহলে তো মুশকিল। মাসিক মদিনাতে দেখলাম যে ওই মারাসিল আবু দাউদের যে দুর্বল হাদিসটা এসেছে সহি নয়, সেই হাদিসের উদ্ধৃতি দিয়ে বলছে এই নিয়ম পাওয়া গেছে। সেখানে নিয়ম আছে কি একটা, যে মহিলারা সিজদার সময় এই মানে শুয়ে যাওয়ার মতো মানে নিজেদেরকে সংযত করবে এরকম একটা কথা, আর কি বলে রুকুর সময় এবং সিজদার সময় এরকম একটা কথা এসেছে, কিন্তু হাদিসটা সহি না। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নিজেই ওটা প্রমাণ করে দিয়েছেন, ওনার এই গ্রন্থে আনা মানে দুর্বল। ওই হাদিসই একটা পাওয়া গেছে শুধু সিজদার ক্ষেত্রে, সিজদার ক্ষেত্রে। এরপরে মাসাইল ইমাম আহমদ, মাসাইল ইমাম আহমদের ভিতরে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়। এই 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 হাদিসও হলো দুর্বল। আবদুল্লাহ নামে একজন রাবি আছে, মুহাদ্দিসিনে কেরাম এটাকে মানে দুর্বল বলেছেন। সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন মহিলাদেরকে বলতেন, মানে হাদিসের বক্তব্য হলো এই, মহিলাদেরকে বলতেন যেন তারা মুতারাব্বিন হয়ে বসে, মানে ওই যে আমরা মাটিতে বসলে যে পদ্ধতিতে বসি পা গুটিয়ে পা গুটিয়ে ওইভাবে বসতে বলেছিলেন মহিলাদেরকে নামাজে। এটাও নয় ওই যে একদিকে ডান দিকে পা বের করে দিয়ে তারপরে বসবে পা বন্ধ করে, এর বিপরীত। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছিলেন যে যেভাবে যে খাওয়ার সময় আমরা বসি না, ওই যে খাওয়ার সময় বিশেষভাবে পাটিতে এইভাবে পা রেখে বুঝেছেন, হ্যাঁ হ্যাঁ এরকম বসার জন্য ইবনে ওমর মহিলাদেরকে নির্দেশ দেন, কিন্তু এর আদেশ মানে নির্ভরযোগ্য নয়। তাহলে থাকলো এই দুটো দুর্বল হাদিস পাওয়া গেছে, একটা হলো মারাসিল আবু দাউদ আর একটা হলো এই মাসাইল ইমাম আহমদ। তো এই দুটো দুর্বল হাদিসকে কেন্দ্র করে তাও দুইটা সিস্টেম পাওয়া গেল, শুধু সিজদা এবং এদিকে বসার, এইভাবে বসার, এই দুটো সিস্টেম তাও পাওয়া গেল দুর্বল হাদিস। এই দুটোকে কেন্দ্র করে কিছু আলেমরা আরো কিছু বানিয়েছেন, আরো কিছু বানিয়েছেন তাদের মতামত থেকে, যেগুলোর দুর্বল হাদিস আর নাই, এগুলো সবই হলো প্রত্যাখ্যানযোগ্য। এই সমস্ত পার্থক্য যেহেতু সহিভাবে সাব্যস্ত হয়নি কাজে এগুলো মানা চলবে না, বরং সহিভাবে যেটা সাব্যস্ত হয়েছে ইব্রাহিম নাখাই বিখ্যাত তাবেঈ তিনি বর্ণনা করতেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা নামে হাদিসের ভিতরে সহি সূত্রে, সেটা হলো কি তিনি বর্ণনা করতেছেন ইব্রাহিম নাখাই যে মহিলা ঠিক ওরকমই করবে যেরকম, মানে নামাজের ক্ষেত্রে মহিলা ঠিক ওরকমই করবে যেরকম একজন পুরুষ করবে। এটা হল সহি সনদে বর্ণনা, এর কোনো ডিস্টার্ব নেই। এরপরে হযরত উম্মুদ দারদা রাদিয়াল্লাহু আনহা থেকে আলহা থেকে বর্ণিত, তিনি একজন মহিলা আল্লাহ রসুলের সাহাবিয়া, তিনি নিজে মানে পুরুষদের মতো করে ঠিক পুরুষদের মতো নামাজ পড়তেন বলে হাদিসে বর্ণনা করা হয়েছে। তাহলে আমরা যে সিদ্ধান্তে পৌঁছতে পারতেছি যে সহি হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মহিলাদের নামাজ পড়া এবং পুরুষদের নামাজ পড়ার ভিতরে কোনো পার্থক্য নাই, কিন্তু যে সমস্ত হাদিসে কিছু কিছু পার্থক্যের কথা বর্ণনা করা হয় এগুলো হলো দুর্বল হাদিস, সহি হাদিসের সমকক্ষ হতে পারে না, এরপরও এগুলো যথেষ্ট নয়। দুর্বল হাদিসগুলো শুধু দুইটা মাত্র সিস্টেম পাওয়া যায়, বাদ বাকি যে আরো চারটা মতো সিস্টেম, মোট ছয়টা সিস্টেম, ছয়টা পার্থক্য বলা হয় মোটামোটা, বাদ বাকিগুলো দুর্বল হাদিস না, এগুলো সরাসরি তারা বলেও দিয়েছে যে এই দুর্বল হাদিসগুলোর উপরে অনুমান করে আরো কিছু বের করে নিয়েছে। এরকম করে নিজেদের পক্ষ থেকে এরকম নিয়ম তৈরি করে একটা ইবাদতের ভিতরে পরিবর্তন ঘটানো, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাতব্বরি করারই সামিল। কাজেই আমরা এইদিকে না এসে নিরপেক্ষভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণেই নামাজ পড়ার চেষ্টা করব। এই হলো আমার এ সম্পর্কে বক্তব্য।
পরবর্তী প্রশ্ন, ইমাম সূরা ফাতিহা পাঠ করার পরে মুক্তাদি এসে নামাজে অংশগ্রহণ করিলে মুক্তাদি ওই নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা, আর সশব্দে নিঃশব্দে নামাজের এই অবস্থার জন্য একই হুকুম কিনা? দ্বিতীয়ত, মুক্তাদি রুকুর মধ্যে নামাজে অংশগ্রহণ নিলে রুকুর কত তসবি পর্যন্ত পাঠ করিলে ওই রাকাত আদায় হইবে? সহিহ হাদিসের আলোকে জানতে চাই।
সূরা ফাতিহা ইমাম সাহেবের জামাত হচ্ছে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে পার হয়ে গেছেন। এই সময় কোনো ব্যক্তি যদি এসে নামাজে যোগ দেয় তাহলে সে সূরা ফাতিহাটা পড়ে নেবে, সূরা ফাতিহা, কারণ সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কেয়াম অবস্থায় যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না, বহু হাদিসের ভিতরে বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে এসেছে। এরপরে কথা হলো যে আরো এক ধরনের হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার ইমাম থাকবে সেই ইমামের কিরাতি মুক্তাদির, সেই মুক্তাদির জন্য যথেষ্ট হবে। তো এই হাদিসটা একদিক থেকে যেমন দুর্বল, অন্যদিক থেকে এর ব্যাখ্যাও আমরা উল্টা করি। দুর্বল মানে হাদিসটা বহু সনদে বর্ণনা করা হয়েছে কিন্তু সকলেই এটা সনদগুলোকে দুর্বল বলেছেন, এমন কি জাল আছে, তো জাল হাদিস আছে এই একই শব্দে। জাবের জুফি নামে যে হাদিসের বর্ণনাকারী আছে এই হাদিসের ভিতরে, তার সম্পর্কে মুহাদ্দিসিনেরা বলেছেন যে এই লোকের মতো মিথ্যাবাদী আর রাবি পাওয়া যায়নি, এই হলো সবচেয়ে মিথ্যাবাদী রাবি। এগুলো হলো অনেক সময় তাকওয়ার বিপরীত, অনেক সময় ইসলামের ব্যাপারে তাদের অনীহা এবং ষড়যন্ত্রের কারণে। তো ওই দিকে আলোচনা না করে বলছি হাদিসের ব্যাখ্যা, যদি হাদিসটা সহি ধরেও নিয়ে কেউ কেউ হাসান বলেছেন, অনেকগুলি বর্ণনা সূত্র দেখে অনেকে এই হাদিসটাকে হাসানও বলেছেন, হাসান যদি ধরেও নি সহির নিম্ন পর্যায়ের, কিন্তু তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাদিসের ভিতরে সামঞ্জস্য সৃষ্টি করতে হবে। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, অর্থাৎ সম্ভবত সুনানের কিতাবের ভিতরে এসেছে, মুসলিমের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কেরাত পাঠ করলেন, নামাজে কেরাত পাঠ করতেছিলেন, পিছন থেকে সাহাবীরাও আল্লাহ রাসূল সাথে সাথে পাঠ করতেছিলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তোমরা কি আমার পিছনে নামাজ পড়ো নাকি, না তোমরা কেরাত পড়ো নাকি? সাহাবীরা বললেন হ্যাঁ আমরা পড়ি। তখন আল্লাহ রাসূল সাহেব বললেন যে না, তোমরা খবরদার কেরাত পাঠ করবে না, একমাত্র সূরা ফাতিহা ব্যতীত, একমাত্র সূরা ফাতিহা ব্যতীত কিছু পাঠ করবে না। তাহলে আল্লাহ রাসূল সাহেব ইমাম সাহেবের কেরাতকে দুই ভাগে বিভক্ত করলেন। এই হাদিসের মর্ম হলো এই যে কেরাত তাহলে দুই ভাগে বিভক্ত, এক ভাগ হলো ইমাম সাহেবের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট, সেটা হলো কি সূরা ফাতিহার পরে যেই কেরাত করা হয়, অন্য সূরা মিলানো হয় সেটা হলো, আর একটা হলো আরেক প্রকারের কেরাত যেটা মুক্তাদির জন্য যথেষ্ট নয় বরং তাদেরকেও পড়তে হবে। কারণ এই হাদিসই দলিল, আল্লাহ রাসূল বলে দিলেন যে খবরদার তোমরা আমার পিছনে পাঠ করবে না কিছু, একমাত্র সূরা ফাতিহা ব্যতীত। তাহলে কেরাত দুই ভাগে বিভক্ত করলেন, এক প্রকার কেরাত মুক্তাদিদেরকেও পাঠ করতে হবে, আর এক প্রকারের কেরাত মুক্তাদির না করলেও চলবে। ওই হাদিস তাহলে আমরা এই 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 প্রকারের কেরাতের সাথে মিলাবো, মানে যে প্রকারের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট এই হাদিসে, মানে যার ইমাম থাকবে সেই মুক্তাদির জন্য ইমামের কেরাতই যথেষ্ট, মানে এই দ্বিতীয় প্রকারের কেরাত যথেষ্ট, কিন্তু সূরা ফাতিহা নয়। এরপর হলো কথা যে কোনো ব্যক্তি যদি রুকুতে এসে যোগ দেয়, মানে ইমাম সাহেব রুকুতে গেছে ওই সময় যদি যোগ দেয় তাহলে সূরা ফাতিহা লাগবে না, কারণ এই সম্পর্কে আরেকটা হাদিস এসেছে, মান আদরাকা রুকুয়া ফাকাদ আদরাকাতির রাকা, যে ব্যক্তি রুকু পেয়ে গেল সে রাকাত পেয়ে গেল, বুঝেছেন? তো অবস্থা পরিবর্তনের সাথে সাথে শরীয়তের হুকুম পরিবর্তন হয়। এই সম্পর্কে আরো বলেছি হয়তো আপনাদের সম্মুখে। তো কেয়াম অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব, কিন্তু রুকু অবস্থায় যদি আপনি পেয়ে যান তাহলে যেহেতু রুকুতে কোরআন তেলাওয়াত যাবে না, করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে রুকু পেয়ে গেলে বিনা সূরা ফাতিহাতে রাকাত হয়ে যাবে, তবে সিজদা পেলে নয়, শুধু রাকাত রুকু যদি পায়। এবং এই রুকু পাওয়ার মানে কিভাবে আমরা রুকু পাইতে পারি এ সম্পর্কে হল কথা, কত তাসবি, মানে ইমাম সাহেবকে আপনি ওই রুকু অবস্থায় যদি কিছুক্ষণ পান এক তসবি পরিমাণও, এক তসবি পরিমাণও যদি পেয়ে যান তাহলে রাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা যুক্তি দিয়ে অনেক সময় এই হাদিস বাদ দিয়ে দিই যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয়ে যাবে, তার প্রমাণ হলো এই যে রুকু পেয়ে গেলে রাকাত হয়ে গেল। এইভাবে না করে বরং ওই যে তার অবস্থা পরিবর্তন হয়েছে এই জন্য তার হুকুম পরিবর্তন হয়েছে এই কথা বলব। যদি আল্লাহ রসুল রুকু পেয়ে গেলে রাকাত হয়ে যাবে এটা ঘোষণা না দিতেন তাহলে আমাদের এই রাকাত হতো না, যেহেতু আলাদা হাদিসের ভিতরে আল্লাহ রসুল আমাদেরকে বলে দিয়েছেন যার জন্য আমাদের এই রাকাত হয়ে যাবে। এই ক্ষেত্রে আশা করা যায় কোনো হাদিসের ভিতরে আর প্যাঁচ থাকলো না, সবগুলো হাদিস নিজের অবস্থায় ঠিক থাকলো। এরপরে প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, একজন মহিলা কি পরিমাণ ওজনের স্বর্ণ অলংকার জাকাত ছাড়া ব্যবহার করতে পারবেন?
এর আগে অবশ্য এটার উত্তর দেওয়া হয়েছে, মানে একজন মহিলা জাকাত যদি না দিতে চায় স্বর্ণের তাহলে নিসাবের নিচে পড়তে হবে, 85 গ্রাম যে স্বর্ণ রয়েছে 85 গ্রাম স্বর্ণের নিচে বা 80 গ্রাম পর্যন্ত পড়তে পারবে বা 83-84 গ্রাম পর্যন্ত পড়তে পারবে, এর বেশি পড়লে নিসাব হয়ে যাবে এবং সেই নিসাব বছর পূরণ হলেই জাকাত লাগবে। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কেউ কেউ আবার বলেছেন যে যদি শুধু পড়ার জন্য, যদি প্রসাধনীর জন্য, সাজসজ্জার জন্য যদি স্বর্ণের এই অলংকারগুলো গ্রহণ করে তাহলে জাকাত লাগবে না, কিন্তু ব্যবসা ও চিন্তাভাবনা যদি রেখে থাকে তাহলে লাগবে। কারণ দুই প্রকারই হাদিস এসেছে, অলংকারে জাকাত লাগবে এক প্রকার, আর এক প্রকার হাদিস এসেছে অলংকারে জাকাত লাগবে না। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওই অলংকারে জাকাত লাগবে যে অলংকারগুলো এমনি অলংকার হিসেবে এবং ব্যবসার পণ্য হিসেবেও রাখা হয় সেগুলোর জাকাত লাগবে, আর যেগুলো শুধুমাত্র এগুলো ব্যবহারের জন্যই সে ব্যবহার করবে, তার মেয়ে ব্যবহার করবে, তারপরে কেউ ব্যবহার করবে, শুধু ব্যবহার, তাহলে জাকাত লাগবে না। এইভাবে অনেকে সামঞ্জস্য দান করেছেন। এই দুই ধরনের হাদিস থাকার কারণে চারজন ইমামের ভিতরেও মতভেদ হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছেন জাকাত লাগবে এবং তিনজন ইমাম বলেছেন যে লাগবে না। তো এগুলো স্বর্ণ সম্পর্কে যেটা কথা, নিসাবের নিম্ন পরিমাণ যদি পড়া হয় তাহলে জাকাত লাগবে না।
পরবর্তী প্রশ্ন মুনাজাত সম্বন্ধে, আমাদের দেশে ধর্মীয় আলোচনার পর যেমন ওয়াজ মাহফিল, টঙ্গীতে বিশ্ব ইজতেমায় বিবাহ উদ্ভাবের পর, মৃত্যু ব্যক্তিকে দাফনের পর সম্মিলিতভাবে মোনাজাত করা হয়, মোনাজাত করা কি সঠিক এবং সহি হাদিস আলোকে জানতে চাই?
এ সম্পর্কে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্র শুনে রেখেছি, এরপর ইনশাআল্লাহ আমাদের জন্য অসুবিধা হবে না এই ব্যাপারগুলি বোঝা। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যে সমস্ত সচরাচর মানে অবস্থা ছিল সেই অবস্থাগুলিতে যদি আল্লাহ রসুল হাত তুলে মোনাজাত না করে থাকেন, আমরা অবশ্য মোনাজাত শব্দের অর্থ এটাই বুঝি হাত তুলে দোয়া করা, কিন্তু আসলে মোনাজাতের অর্থ এটা না, এই অর্থটাই আমাদের ভিতরে গোলমাল হয়ে আছে। মোনাজাত অর্থ হলো মানে মোনাজাতের আসল প্রকৃত অর্থ আরবিরা যেটা বুঝে থাকে, বুঝেছেন? আরবি ভাষা তো, আরবি শব্দ না মোনাজাত। মোনাজাত শব্দের অর্থ হলো মানে চুপে চুপে কিছু কথা বলা যেটা অন্য কেউ জানতে পারবে না, বুঝেছেন? এই জন্য আরবি ভাষায় আমাদেরকেও ব্যবহার করতে হয়, যদি কারোর সাথে এই যে কানে কানে সাল্লা করি না, সাল্লা ওটাকে বলা হয় মোনাজাত, তাল মোনাজা, মানে এসে তোমার সাথে সাল্লা পরামর্শ আছে, মানে কানে কানে মুখ লাগিয়ে যে কথা বলা হয় ওটাকে বলা হয় মোনাজাত। আমরা মোনাজাতটা একেবারে উল্টা অর্থ, মানে সারা দুনিয়া যেটা জানে ওইটাকে মোনাজাত বলি, বুঝেছেন? একেবারে এমন পরিবর্তন যে কোনো মিলই নেই, আরবি ভাষাকে পরিবর্তন করে ফেলেছি, তার ডিকশনারি পর্যন্ত বিকৃত করে ফেলেছি, যেটা অর্থ হলো চুপি চুপি কেউ যাতে না জানে, এই হলো মোনাজাতের অর্থ। কিন্তু আমরা করেছি আমাদের নিকটে অর্থ বাঙালিদের নিকটে যে সবাই যেটা জেনে শুনে সবার ভিতরে প্রসিদ্ধ মানে কায়দায় যে যে দোয়া করা হয় ওটাকে মোনাজাত বলে, সম্পূর্ণ উল্টা। তো যাই হোক, ওই উল্টা ভাবি উল্টা যখন চলতেছি উল্টা ভাবি বুঝে আমি উত্তর দিয়ে যাচ্ছি, এরা হলো মোনাজাতের আসল অর্থ যেটা আরবিরা বর্তমানেও বুঝে থাকে, কিন্তু আমরা উল্টাটা বুঝি। যাই হোক, এইভাবে আমরা মোনাজাত বলতে বুঝে থাকি যে হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা এটা হলো একা একা এক ধরনের কথা, আর এক ধরনের কথা হলো সম্মিলিত ভাবে একা একা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে বহু জায়গায় সাব্যস্ত হয়েছে দোয়া করা, কিন্তু সম্মিলিত ভাবে মাত্র দুই জায়গায়, সম্মিলিত ভাবে মাত্র দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে। একটা হলো কুনুতে, নামাজে যে কুনুত করা হয় এই কুনুতে, আরেকটা হলো ইস্তেসকায়, ইস্তেসকায় সম্মিলিত ভাবে হাত তুলে, এই দুই জায়গায় পাওয়া গেছে হাদিসের ভিতরে। এখন নামাজ এত কমন জায়গা অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনই করলেন না, এর ভিতরে কি হিকমত রয়েছে সেটা আল্লাহ রাসূলই জানেন এবং আল্লাহ তো বড় করে জানেন। 11 বছর আল্লাহ রাসূল ইমামতি করে নামাজ পড়লেন, একদিনও আল্লাহ রাসূল কোনোদিন এইভাবে সম্মিলিত সবাইকে নিয়ে মোনাজাত করলেন না। যদি এতই সওয়াবের কাজ হতো এরকম ভাবে মোনাজাত, তাহলে আল্লাহ রাসূল এরকম ভাবে ছেড়ে দিলেন কেন? এখানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বিস্তারিত ভাবে সবসময় হাদিস গবেষণা করে আমল করে তারা এগুলো লক্ষ্য করে, যেখানে আল্লাহ রাসূল যেটা ছেড়ে দিয়েছেন যেভাবে দোয়া করা সেটা ছেড়ে দিতে হবে, আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত ভাবে করেছেন ওখানে করতে হবে। এরপরে একাকী মোনাজাতের ব্যাপারে আল্লাহ রাসূল থেকে অনেক হাদিস এসেছে, যেমন আরাফাতের মাঠে জবালুর রহমতের কাছে হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, তিনি তার পিছনে বসা ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, তিনি দেখছিলেন, তিনি আলাদা আর আল্লাহ রাসূল আলাদা, বুঝেছেন? আরাফাতের মাঠে আর ওই খুতবার পরে ওখানে না সম্মিলিত, ওই খুতবার দিয়ে তারপর আরাফাতের মাঠে যখন আপন আপন সব চলে গেল, প্রত্যেকে আপন আপন দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওসামাকে নিয়ে তার বাহনে দাঁড়িয়ে দোয়া করতেছিলেন, বাহনে উপবিষ্ট অবস্থাতেই দোয়া করতেছিলেন, ওসামা বর্ণনাকে আল্লাহ রাসূল দোয়া করতেছিলেন হাত তুলে দেখেছি, এখানে সম্মিলিত ভাবে পাওয়া যায় না। এরপরে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছিলেন এটা পাওয়া গেছে, তারপরে সাফা মারওয়াতে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন, তারপরে জামরাতুল আকাবা জামরাতুল সুগরা আল উস্তা ছোট জামরা এবং মধ্যম জামরাকে পাথর মেরে আল্লাহ রসুল দোয়া করছেন। এভাবে একাকী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে দোয়া সাব্যস্ত হয়েছে বিভিন্ন জায়গায়। একাকী আমরা করতে পারি, যেগুলো আনকমন জায়গায় সেগুলো আমরা দোয়া করব হাত তুলে। এই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস, কোনো ব্যক্তি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই হাত ফেরত দেন না। এই ফজিলত থাকা সত্ত্বেও আল্লাহ রসুল ফরজ নামাজে যখন ছেড়ে দিয়েছেন তাহলে আমরাও ছেড়ে দেব। ফজিলত আমরা নিজেদের পক্ষ থেকে এটা সেট করার চেষ্টা করব না। এই জন্যে এই সূক্ষ্মভাবে যারা সবসময় হাদিসই গবেষণা করে আমল করেন তারা এগুলো পার্থক্য করে থাকেন। যে ক্ষেত্রে আল্লাহ রসুল সম্মিলিতভাবে মোনাজাত মানে এই দোয়া করেননি হাত তুলে, সেগুলোতে করেন না এবং করাটাকে বেদাত বলেন। এবং যে স্থানে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করেছেন সম্মিলিতভাবে, সেই স্থানে সম্মিলিতভাবে দোয়া করার সম্ভব। যে স্থানে আল্লাহ রসুল একাকী দোয়া করেছেন একাকী দোয়া করার সম্ভব। মানে এগুলি তো অনুসরণ, যেভাবে করেছেন আল্লাহ রসুল সোজা কথা বিস্তারিত। আর এরকম যদি আমরা এক জায়গায় যে নিয়ে একটা হাদিস শিখে নিয়ে সব যদি মিলাই দিই তাহলে মুশকিল। সব যদি মিলাই দিই এক হাদিস দিয়ে তো চলবে না, বিস্তারিত আমাদেরকে জানতে হবে আল্লাহ রসুল। কারণ আল্লাহ রসুল এক নবীর পরিবর্তে রাসুল বলেছিল সেটাও আল্লাহ রসুল সহ্য করেননি। হযরত বাহা ইবনে আজিব বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহ রসুল এক ব্যক্তিকে দোয়া শিখিয়েছেন, সেই দোয়ার শেষে হলো অনবীকাল্লাযী আরসালত, হে আল্লাহ আমি ঈমান এনেছি তোমার সেই নবীর উপরে যেই নবীকে আপনি প্রেরণ করেছেন। তো সাহাবি নবী আর রাসুল পার্থক্য কি? কিছু নাই। হঠাৎ তার মুখ দিয়ে ওই নবীর পরিবর্তে রাসুল বের হয়ে গেছে, মানে উনি ধারণা করেছেন যে এরকম ব্যাপার না। আল্লাহ রসুল তার 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 থেকে যখন শুনতেছেন তখন উনি যখনই বলেছেন ওয়া রাসূলিকাল্লাযী আরসালত, হে আল্লাহ তোমার রাসুলের উপরে ঈমান এনেছি, বুঝলে না, ওয়া নবীকাল্লাযী আরসালত, রসুল বলতে পারবে না, আমি বলেছি নবী, নবী বলতে হবে। কি পার্থক্য? এগুলোর নাম হলো অনুসরণ, নিখুঁত অনুসরণ। আর যদি ত্রুটিপূর্ণ অনুসরণ, মোটা অনুসরণ করতে চান তাহলে এক হাদিস দিয়ে সব চালিয়ে নেন। আল্লাহ রসুল সবসময় ডাইন দিক পছন্দ করতেন, কিন্তু পায়খানা যাওয়ার সময় ডাইন দিক পছন্দ করতেন না, বাম পা। এরপরে আল্লাহ রসুল মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করা পছন্দ করতেন। একটা জেনে নিয়ে সব যদি চালিয়ে দিতে তাহলে তো মুশকিল। কোন সময় একটা পছন্দ করেছেন, কোন সময় ওটা পছন্দ করেননি, এই জন্য আমাদের বিস্তারিত জানতে হবে। তাহলে আমরা এই কথাই বলবো যে সম্মিলিতভাবে মোনাজাত যেগুলোতে আল্লাহ রসুল, যে সমস্ত অবস্থায় আল্লাহ রসুল থেকে সাব্যস্ত হয়নি সেগুলোতে আমরা করব না, বা কেউ যদি করে তো ওটা বেদাত হয়ে যাবে। এবং যত সংখ্যক মানুষই করুক না কেন, এর সংখ্যা দিয়ে তো আল্লাহ রসুলের হাদিস বা আল্লাহ রসুলের একটা সুন্নতকে আমরা মানে বাদ দিতে পারি না, বা সুন্নতের চাইতে শক্তিশালী বলতে পারি না সারা পৃথিবীর মানুষ। যেমন কি বলে, এখানে টুঙ্গির ইজতেমার কথা বলা হয়েছে, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্য শেষে কিভাবে আল্লাহ রসুল বক্তব্য দিতেন, বক্তব্য কিভাবে শেষ করতেন, এগুলো আমাদের জানতে হবে। যেহেতু ওটা বক্তৃতারই অনুষ্ঠান একটা, টুঙ্গি ইজতেমা, টুঙ্গি ইজতেমা, এই বক্তব্য শেষে মোনাজাত হয়, কি আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত হয় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার কোনো বক্তব্য শেষে এরকম মোনাজাত করেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে? আল্লাহ রসুলের সারা জীবনটাই তো মোনাজাত, কি বলে বক্তব্য ছিল। বিদায় হজ এটা তো বিরাট বক্তব্য অনুষ্ঠান, বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবাইকে নিয়ে করেছেন? না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিস্তারিত বর্ণনা এসেছে কিভাবে আল্লাহ রসুল বক্তব্য রাখলেন, বক্তব্য রেখে কি করলেন, এগুলো সব হাদিসের ভিতরে এসেছে। কিন্তু এরকম সম্মিলিত ভাবে দোয়া নাই। দোয়া যদি না থাকে তাহলে আমরাও করব না, যদি কেউ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের পরিপন্থী কাজ হলো। আল্লাহ রসুল করেননি সে করলো, তাহলে আচরণের পরিপন্থী হয়ে গেল না। এখন যত সংখ্যকই লোক করুক, আমি এই সময় এই ক্ষেত্রে দলিল দিয়ে থাকি, মানে যেরকম মানুষ দলিল দেয়, এত সংখ্যক লোক ওখানে কয়েক লাখ লোক থাকে, তারা কি ভুল করতেছে? আমি বলে থাকি যে আল্লাহ রসুলের যুগ থেকে যে সম্মেলনের প্রচলন ঘটে আসছে আজও চলে আসছে, যে সম্মেলন সে বিশ্ব সম্মেলন আরাফাতের মাঠ, ওখানে আজও মোনাজাত হয় না, বুঝলেন? এখানে তো বিশ্ব ইজতেমার চেয়ে বহুগুণ লোক বেশি থাকে। তো এরা ভ্রান্ত বলবো না তাদেরকে ভ্রান্ত বলবো? যদি লোক সংখ্যা দিয়ে ইজতেমার ওটা ঠিক বলি তাহলে এরা বেঠি? আরাফাতের মাঠে যে ইজতেমার ধারাবাহিকতা রাসূলের যুগ থেকে চলে আসছে, তাহলে এটা ভুল, ওটা ঠিক? আপনার বিবেকে এই কথাটা উঠান, তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে। অনেক সময় আমরা গোলমালে পড়েছি, এত লোক দিয়ে আপনি মাপেন? আরাফাতের মাঠে তো ইজতেমার চেয়ে বহুল বেশি থাকে, তারা তো এরকম করে না, কাকে বলবেন এবার ভুল? অবশ্যই যেটা ধারাবাহিকতা রাসূলের যুগ থেকেই চলে আসছে, প্রত্যেকে তারা আগে যা দেখেছে ওই অনুযায়ী করে আসছে। ধারাবাহিকতা অর্থ হলো আগে যেভাবে গত বছর যেভাবে হয়েছে, তারপরের বছর ওইভাবেই হয়, তারপরের বছর ওইভাবেই হয়, মানে একটা জিনিস ধারাবাহিক ভাবে যদি চলে আসে দেখা যাবে যে পূর্বে যেরকম ছিল পরে এরকম, এটা হয়ে যায়, এটা হল সমাবগত নিয়ম। এটা কিন্তু সেই আল্লাহ রসুলের যুগ থেকে যে ইজতেমার ধারাবাহিকতা এসেছে এখানে হয় না, এখানে হলো ওখানে যদি 15 লাখ হয় এখানে 20 লাখ। এখান দিয়েও আমরা বুঝতে পারি, আমরা যেরকম মোটা বিবেক দিয়ে যাচাই করতে চাই এখানেও আমাদের সুযোগ আছে। তাহলে এবার আপনার উপরেই ছেড়ে দিলাম যে ইজতেমা সঠিক না আরাফাতের সম্মেলন সঠিক, কোনটা বলবেন? আরাফাতের, এটা ধারাবাহিকতা রসুলের যুগ থেকে, আর এটা কয়েকজন মানুষ প্রথমে চিন্তা ভাবনা করে শুরু করে আজ এটা বড় হয়ে গেছে, বুঝলেন? তাহলে পরিষ্কার হয়ে গেল। এই জন্য আমি বলেছিলাম যে রাসূলের সুন্নতের তরিকার বিরোধী আচরণের বিরোধী যদি হয়ে যায়, সে যত সংখ্যকই হোক, আর সংখ্যক দেখার দরকার নেই, তাহলে ওটা রাসূলের সুন্নতের পরিপন্থী আচরণের পরিপন্থী বলতে হবে। সারা পৃথিবীর লোকও যদি পরিপন্থী হয়ে যায় হোক, কিন্তু ওটাকে পরিপন্থী বলবো, লোক সংখ্যা বেশি দেখে ওটাকে বরং শরীর সম্মত আর বলবো না। তো এই হলো আমার সিদ্ধান্ত যে যদি আল্লাহ রসুল আচরণের পরিপন্থী হয় তাহলে বেদাতি হবে। এরপরে কথা,
পরবর্তী প্রশ্ন, আমাদের দেশে অনেক ধর্মীয় বইতে 5 ওয়াক্ত নামাজের পর আলাদা ভাবে 100 বার করে তসবি পাঠ করতে বলা হয়েছে। তসবিগুলো হচ্ছে ফজরের নামাজে হুয়াল হাইউল কাইয়ুম, জোহরে হুয়াল আলিউল আজিম, আসর হুয়াল রহমানুর রাহিম, মাগরিব হুয়াল গাফুরুর রাহিম, এশা হুয়াল লতিফুল খাবির। এর কি কোনো দলিল আছে? এটা পাঠ করা কি বিদআত না পুণ্যের কাজ?
কথাগুলো হলো কোরআনের কথা, হাদিসেরই কথা, বুঝেছেন? কিন্তু আংশিক কোন কোরআন এবং হাদিসের দুয়ারি ভাষা হোক বা আয়াতেরই ভাষা হোক, সেটা নিয়ে নির্দিষ্টভাবে সাজানো এবং তার পরিপ্রেক্ষিতে নিয়ম তৈরি করে ফেলা এবং তার ফজিলত বর্ণনা করা, এটা অনাধিকার চর্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপন্থী। যদিও কথাগুলো সুন্দর বা কোনো কোনো দোয়ার অংশ, কিন্তু এইভাবে নিয়মতান্ত্রিকভাবে প্রতি নামাজে একটা একটা করে আল্লাহর সিফতির নাম উচ্চারণ করা, এটা হলো বিদআত। বরং আল্লাহ রসুলাম থেকে এই ব্যাপারে বিস্তারিত নিয়ম এসেছে, নামাজের পরে আপনি কি বলবেন সেই নিয়মের ভিতরে এগুলো নাই। যদি বিস্তারিত নিয়মের ভিতরও এটা আসলো না, তাহলে এটা জানতে হবে এটা রসুলের পক্ষ থেকে আসা নয়, বরং ওই যে আল্লাহ রসুলের সুন্নতের যে বিভিন্ন ক্ষেত্র আলোচনা করেছিলাম, মানে অবস্থা ভিত্তিক, যে অবস্থায় আল্লাহ রসুল যেটা বলেননি সেটা আমাদেরকে বলা চলবে না, আবার আমরা ওটা পালন করতে পারি না। আল্লাহ রসুলের থেকে যে নির্দিষ্ট নামাজের পরে ওজিফা এসেছে, সে ওজিফার ভিতরে এটা পাওয়া যায় না, কাজে এটা নিঃসন্দেহে বেদাত। এটাও কিছু কিছু আলেমদের মানে রচিত এটা মানে সাজানো একটা কথা, এটা আমরা পালন করতে পারি না, এটা বরং পালন করলে গুনাহ হবে। যেমন ইতিপূর্বে একটা ছোট্ট হাদিস থেকে আপনারা বুঝতে পারলেন যে নবীর জায়গাতে রাসূলটাও আল্লাহ রাসূল সহ্য করেননি পরিবর্তন, কিভাবে আমি একটা নিয়মই তৈরি করে দিচ্ছি ইবাদতের সাথে যোগ করছি। মানে পরিষ্কার কথা হলো এখানে এই